الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله فاتح مكة جانيتي أمرا تشلم نبي كريم صلى الله عليه وسلم مكة উপকণ্ঠে পৌঁছে গিয়েছেন এবং ফতে মক্কা দিকে তিনি এগিয়ে যাচ্ছেন তিনি মক্কার বাইরে থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকছেন যখন তিনি দি তুয়া এলাকায় আসলেন তখন তিনি আবার ওনার বাহিনীকে সাথে 10,000 যে বাহিনী নিয়ে এসেছেন ওনাদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে কোন দিক থেকে কারা কারা ঢুকবে এগুলার অর্ডার ঠিক করে দিলেন এগুলাকে অর্গানাইজ করলেন তারপরে সবাইকে নির্দেশ দিলেন কোন কোন গেট দিয়ে ঢুকবে তখনও মক্কার চতুর্দিক থেকে গেট ছিল মক্কা শহরের কারণ শহরটা তো একটু নিচু পাহাড়ে ডিঙ্গিয়ে যেতে হয় এত রাস্তাঘাট ভ্যারি ক্লিয়ার ছিল না গিরিপথ কোনখান দিয়ে আছে ওখান দিয়ে ঢুকা লাগে মক্কার দিকে তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন ডান দিক দিয়ে মক্কা শহরে ঢুকবেন এবং ওনার সঙ্গে থাকবে আসলাম সুলাইম গেফার মুজাইনা এবং জুহাইনা কবিলা বিশাল এক বাহিনী ওনার নেতৃত্বে ঢুকবে এরপরে তিনি দিলেন যে আপনারা ঢুকবেন নিচু এলাকা দিয়ে যেটা কোদাই এলাকা কিছুটা বর্তমানে বলতে পারেন শাহর ইব্রাহিম খলিল দিয়ে আরও সামনের দিকে চলে আসলে ওই দিকটা দিয়ে ঢোকার জন্য তিনি তাদেরকে ওদিকে কুদাই এলাকা আছে ওদিকে দিয়ে ঢোকার জন্য বলে দিয়েছিলেন আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন যে বাম দিক দিয়ে ঢোকার জন্যে এবং ওনার সঙ্গে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজিরদের বাহিনী মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন আবু বকর ওমর এই জাতীয় মুহাজিরদের ব্যাপক সংখ্যক ছিল ওনার সাথে সেটার ফ্ল্যাগটা হাতে দিয়েছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং ওনাদেরকে বলেছিলেন ওনারা যেন নিচ উনি খালিদ ইবনে ওয়ালিদ নিচু দিক থেকে যেখান দিয়ে রাস্তাটা এই সমতল ভূমির নিচে দিয়ে গিয়েছে সেখান দিয়ে যেতে আর এই গ্রুপকে বললেন যে উপরের দিক থেকে যেতে যেটা পাহাড় ডিঙ্গিয়ে যেতে হয় তারপরে তিনি বলে দিয়েছিলেন এই গ্রুপকে যে তোমরা একটু আস্তে আস্তে যাও কাদা এলাকা থাকার পরে তোমরা ওখানে একটু অপেক্ষা করবে আমার জন্য আমি না আসা পর্যন্ত তোমরা ফার্দার মুভ করবে না সামনের দিকে যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে চলার জন্য দিয়েছিলেন কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে আর ওনার সঙ্গে আবার ছিল একটা বড় গ্রুপ আনসারীদের এবং আবু উবাইদা ইবনে জাররাহকে তিনি তাদের ওখানে দায়িত্ব দিয়েছেন এবং তিনি পদাতিক বাহিনীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এই তিন গ্রুপে ভাগ করে দেওয়ার পরে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন যারা কমান্ডাররা ছিলেন যে লা তুকাতিলু ইল্লা মান কাতালাকুম তোমরা কেউ যুদ্ধ শুরু করবে না চেষ্টা করবে বিনা যুদ্ধে মক্কায় ঢুকে যেতে তবে ইল্লা মান কাতালাকুম কখনো যদি তোমাদের উপরে হামলা করতে আসে তাহলে তোমরা সেটাকে প্রতিহত করবে এছাড়া তোমরা কখনোই হামলার দিকে যাবে না এবং যদি এরকম কিছু ঘটে যায় তোমাদেরকে অ্যাটাক করা হয়েছে তোমাদের এখন পাল্টা আক্রমণ করতে হচ্ছে তাহলে তো করবে কিন্তু খেয়াল রাখবে কোনো অবস্থাতেই যেন কোনো মহিলা এবং শিশু তোমাদের দ্বারা আক্রান্ত না হয়ে পড়ে খবরদার খেয়াল করবে ও আল্লাহ ইজ হেজু আল্লাহ জারিহীন আর কেউ যদি আহত হয়ে কাতরিয়ে কাতরাচ্ছে পড়ে আসে খবরদার তাকে তোমরা কখনোই আর অ্যাটাক করো না ফার্দার ওলা ইয়াতবাউ ইয়াতবাউ মুদবিরান আর কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে তাকে পিছন দিক থেকে আর ধাওয়া করার দরকার নেই মানে যত পারেন তিনি রক্তপাত থেকে সবাইকে ঠেকানোর জন্য থামানোর জন্য চেষ্টা করেছেন এইভাবে তিনি নির্দেশ দিলেন পরবর্তী পর্যায়ে নির্দেশের কার্যকরী হচ্ছে এর আগে আমরা দেখে নেই যে জনকে তিনি বলে দিলেন যে প্রায় জনা দশেক কাফেরদের বড় বড় ক্রিমিনাল মস্তান ছিল যারা বেশি দুশ্মনী করেছে, তাদের ব্যাপারে তিনি বলে দিলেন যে এদের কোনো রেহাই নেই, এরা অনেক বড় ক্রিমিনাল, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে। তিনি বলে দিলেন এমনকি তারা যদি পালিয়ে গিয়ে কাবা শরীফের পর্দা ধরে লটকে থাকে প্রাণ ভিক্ষার জন্য, তারপরেও তাদের ছাড় নেই, মানে এটা অনেক বড় অপরাধী। তো এই বিষয়ে তিনি দশজনের নাম উল্লেখ করলেন, কিন্তু এর পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাবেন শেষ পর্যন্ত এখান থেকে কিছু ছাড় পেয়েছে বিভিন্ন উসিলায়। যাই হোক, এই দশজনকে যারা তিনি যিনি তাদেরকে কোনো ক্ষমা করবেন না, তার এক নম্বর হচ্ছে একরামা ইবনে আবি জাহাল, সে অনেক দুশ্মনী করেছে, এমনকি সর্বশেষ মক্কা আসার পথে একটা ঘটনা আসবে, তার পক্ষ থেকে উস্কানি দিয়ে আবার অ্যাটাক করা হয়েছে খালিদ বিন ওয়ালিদের বাহিনীকে। এই একরামার কথা তিনি বললেন। দুই নম্বর হচ্ছে আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারহ, এই লোকটি আশ্চর্য কথা, সে ইসলাম কবুল করেছিল প্রথম জামানায়, অতপর এমনকি ইসলাম কবুল করে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাহাবিদের মতো থেকে সে ওহী লেখার কাজও করত, কিন্তু আল্লাহর কি তাকদীর, দেখেন শয়তান তাকে ধোঁকা দিয়ে মোরতাদ বানিয়ে দিল এবং সে মদিনা ছেড়ে মক্কা এসে কাফেরদের সঙ্গে যোগ দিল বেশ কয়েক বছর আগে এই ফতে মক্কার। তো তার ব্যাপারে তিনি বললেন যে ইসলামকে চিনে এত কাছে থেকে দেখার পরে এই যে মোরতাদ হয়ে গিয়েছে, বড় অপরাধী আল্লাহর কাছে, তারও ছাড় নেই। তিন নম্বর হচ্ছে মেতিয়াস ইবনে সুবাবা, এই লোকটা হচ্ছে আমরা বনি মুস্তালিকের যুদ্ধে শুনেছিলাম যে সেই ব্যক্তির ভাই একজন মুসলিম ছিলেন, তো একজন আনসারি সাহাবির সঙ্গে সে ছিল, বাই অ্যাক্সিডেন্ট আনসারি সাহাবির বাই মিস্টেক ওনার দ্বারা এই লোকটি মারা যায় অ্যাক্সিডেন্টালি, তো এটা কোনো প্ল্যান ছিল না। তিনি মনে করছিলেন সে বোধ হয় ওই কাফের দুশ্মন পক্ষের লোক, চিনতে পারেন নাই, ভুলে মুসলমানদের পক্ষের এই লোকটাকে তিনি মেরে ফেলেছিলেন দুশ্মন মনে করে, যুদ্ধের সময়, বনি মুস্তালিকে যুদ্ধের সময়। তো সেই লোকটা ও তার ভাই হলো মেকিয়াস ইবনে সুবাবা, সেই ব্যক্তি কি করলো, একটা কাহিনী বানালো যে আমি এ করছি, আমি আমার ভাইয়ের মুক্তিপণ চাই, কারণ কেউ যদি বাই মিস্টেক কাউকে কতল করে ফেলে তাহলে শরীয়তের ফয়সালা হলো তার রক্তমূল্য দিতে হবে, মুক্তিপণ নয় রক্তমূল্য, অত 100 উটের দিয়াত রক্তমূল্য পে করতে হয়। সে ওইগুলো নিল, নিয়ে টিয়ে সে নিজের দখলে নেওয়ার পরে সে হঠাৎ করে আবার ওই যে লোকটা বাই মিস্টেক হত্যা করেছিল অন্ধকারে আকস্মিকভাবে অতর্কিতভাবে আক্রমণ করে সে তাকে হত্যা করে ফেলল। যে তুমি যখন রক্তমূল্য নিয়েছো একজনে বাই মিস্টেক করেছে, এটা তো শেষ, তুমি এগুলো নিলাও আবার তাকেও হত্যা করলা, করে সে আবার পালিয়ে উটটো নিয়ে মক্কা চলে গেল, কাফেরদের সঙ্গে বসবাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেকে আসেন সুবাবার ব্যাপারে বলেছেন তারও রেহাই নেই, ক্ষমা নেই। তিন নম্বরে বলেছিলেন, চার নম্বরে আবদুল্লাহ ইবনে খাতল, এই লোকটি ইসলাম কবুল করেছিল, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পাঠিয়েছিলেন কোনো এক কবিলার কাছে যারা ইসলাম কবুল করেছিল তাদের থেকে যাকাত আদায় করার জন্য, যাকাত কালেক্টর হিসাবে মদিনা থেকে গিয়েছিলেন, এবং সে গিয়েছিল তার সঙ্গে আরেক সাহাবি ছিল আনসারি সাহাবি, দুইজনকে পাঠিয়েছেন। তিন নম্বর ছিল তাদের সঙ্গে একটা তাদের কৃত দাসের মতো তাকে খেদমত করার জন্য খাদিম হিসাবে নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে, এই তিনজন ছিল তারা যাকাত কালেকশন করতে একটি অন্য একটি কবিলা গিয়েছে। এখন এই খাদিমটাকে দিয়েছে কৃত দাসকে তাদের দুইজনের জন্য খাবার দাবার রেডি করতে, আর ওনারা দুইজন যাকাত কালেকশনের কাজে ব্যস্ত থাকবেন। তো একসময় কি হয়েছে, ওই খাদিমটা ক্রীতদাসটা খাওয়া দাওয়া তৈরি করতে একটু তার গাফলাতি হয়েছে বা সময় মতো হয়নি, এই আবদুল্লাহ ইবনে খাতাল এই লোকটা প্রচণ্ড বদমেজাজি, সে ওই লোকটাকে হত্যাই করে ফেলো, তুমি কেন খানা তৈরি করনি, এবং পরে ভেগে গেল মক্কার দিকে এবং কাফেরদের কাছে আশ্রয় নিল। সেখানে গিয়ে ইসলাম ছেড়ে দিয়ে মোরতাদ হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুশ্মনী শুরু করলো এবং ওনার বিরুদ্ধে কুৎসা গেয়ে নিন্দা করে অনেক কবিতা রচনা করা শুরু করলো। তার ব্যাপারে তিনি এই কথা বললেন, তার রেহাই নেই। পাঁচ নম্বরে আল হুয়াইরিস ইবনে নুকাইদ নামে আরেক লোক, সে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি দুশ্মনী করেছে এবং তারও কিছু কবিতা চর্চা করে কবিতা সাহিত্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কুৎসা গিয়ে গিয়ে আরব দেশে ছড়িয়ে দিত, যাতে মানুষ ইসলাম কবুল না করে, ওনাকে যেন ঘৃণা করে মানুষ, মিডিয়া প্রপাগান্ডা ওনার বিরুদ্ধে করা, খুব অন্যায়ভাবে আজে বাজে কথা বলে। তার ব্যাপারে তিনি সেটা ডিক্লার করলেন। ছয় নম্বর ছিল হাব্বার ইবনুল আসওয়াদ, এই ব্যক্তি আরেক দুষ্কৃতিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে চলে গিয়েছিলেন হিজরত করে মদিনায়, ওনার সঙ্গে ওনার মেয়ে ফাতেমা গিয়েছে, কিন্তু ওনার এক মেয়ে জায়নব থেকে গিয়েছিল পেছনে আপনারা জানেন, এবং জায়নবের স্বামী যখন তাকে অ্যালাউ করেছে মদিনায় যাওয়ার জন্যে, তখন মদিনায় আসার পথে উঠে করে যখন আসছেন, তখন এই লোকটা জায়নবর উঁটকে অ্যাটাক করে আঘাত করে উঁটকে ফেলে দেয়। উঁট যখন পড়ে যায় আহত হয়ে, তখন জায়নব রাদিয়াল্লাহু আনহা তিনি উঁটের পিঠ থেকে পড়ে যান, এবং ওই সময় তিনি সন্তান সম্ভবা ছিলেন, গর্ভবতী ছিলেন, এবং ওনার মিসক্যারেজ হয়ে যায়, গর্ভপাত ঘটে যায়, এবং জায়নব রাদিয়াল্লাহু খুব আহত হয়ে পড়েন, অসুস্থ অবস্থায় রক্তপাত, গর্ভপাত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তিনি মদিনায় পৌঁছেন, এবং একটা পাথরের মধ্যে পড়ে গিয়ে তিনি যথেষ্ট আঘাত পেয়েছিলেন। এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্ট দিয়েছে, অমানবিক একজন মহিলাকে সেইভাবে কষ্ট দিল। তার ব্যাপারে তিনি এই কথা বললেন, তার রেহাই নেই। সাত নম্বরে হলেন হিন্দ বিনতে ওতবা, যে ওতবার মেয়ে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী, যে ইয়ে করেছিল হামজা রাদিয়াল্লাহু আনহুর বক্ষ ছিদ্র করে কলিজা বের করে ফেলেছিল, এত দুশ্মনী করেছিল ওহদের যুদ্ধের সময়, এবং ওয়াহশিকে সে হায়ার করেছিল, কিভাবে তার মেইন কাজ হলো সে যদি হামজাকে হত্যা করতে পারে তাহলে তার মুক্তি হয়ে যাবে। আর হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক প্রিয়তম চাচা, যার কষ্ট সহ্য করতে ওনার অনেক কষ্ট হয়েছে, তো তার ব্যাপারে তিনি একই হুকুম দিয়েছেন। এরপর ছিল সারা নামে এক মহিলা ক্রীতদাসী, বনি আব্দুল মুত্তালিবের কারো একজনের ক্রীতদাসী, সেই ব্যক্তি, সেই মহিলাটি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পৌঁছানোর জন্য বন্দোবস্ত করেছিল, সরি হাতেম ইবনে আবি বালতার চিঠি মক্কা বিজয়ের খবর ফাঁস করে দেওয়ার জন্য সেই মহিলা পরিকল্পনা করেছিল বা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। ওকে, সেই মহিলা এই সিদ্ধান্ত বা এই জিনিস পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছিল, তার ব্যাপারে তিনি একই সিদ্ধান্ত দিয়েছেন। আর দুইটা গায়িকা কাইনাতানিল ইবনে খাতল, ইবনে খাতল যে ব্যক্তিটা আবদুল্লাহ ইবনে খাতল যার কথা একটু আগে আমরা পড়লাম, যে ব্যক্তি ওই সদকা জাকাত কালেক্টর ছিলেন এবং সেখানে একটা ক্রীতদাসকে হত্যা করে চলে আসলেন, সেও মক্কা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনী করলেন। তার দুটো গায়িকা ছিল, গান গেত, এই গান গে তাদের গানের সাবজেক্ট কী ছিল, গানের আসর জমিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির ব্যাপারে কুৎসা রটনা করা, নিন্দা করা এবং মানুষকে ওনার ব্যাপারে ঘৃণা তৈরি করা, তার মানে মিডিয়া প্রপাগান্ডায় তাদের হাত ছিল, তারা শিল্পী হিসাবে ভূমিকা পালন করেছে দিনের দুশ্মনী করার জন্য। এই দুজনের ব্যাপারেও তিনি সিদ্ধান্ত দিয়েছেন। এরপরে এগারো নম্বরে ছিল কাব ইবনে জুহাইর ইবনে আবি সুলমা, যিনি একজন কবি ছিলেন, ওনার ব্যাপারে তিনি একই সিদ্ধান্ত দিয়েছেন। আর বারো নম্বরে ওয়াহশি হামজার ঘাতক, তার ব্যাপারেও তিনি একই কথা বলেছেন। তাদের বারো জন, এই বারো জনের ব্যাপারে তিনি এই কথা বললেন। আর কি হাদিসে এসেছে, চারজনের কথা আসছিল এক হাদিসে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল তখন তিনি বললেন সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে, জেনারেল অ্যামনেস্টি, তবে চারজনকে রেহাই নেই মক্কা বিজয়ের পরে, এদেরকে যেখানে পাবে তোমরা হত্যা করবে, এমনকি তোমরা যদি পাও তারা কাবা ঘরের গেলাপ ধরে লটকে আছে তারপরে তাদেরকে ছাড়বে না। তার মধ্যে আমরা একটু আগে যেটা বললাম, ইকরামা ইবিন আবি জাহাল, আবদুল্লাহ ইবিন খাতাল, মিকিয়াস ইবিন সুবাবা, আবদুল্লাহ ইবিন সাদ ইবিন আবি সারাহ। আরেকটি হাদিসে এসেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের সময় সাহাবিদের তিনি হারালেন প্রায় 70 জনের কাছাকাছি, কোনো কোনো রেওয়ায়েতে 64 জন সাহাবি শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে, তখন না 70 জন মোট, 64 জন হচ্ছে আনসারি আর 6 জন ছিলেন মুহাজের, এই 70 জন উহুদের শহীদ হয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণ বলেছিলেন লা ইন কানা লানা ইয়াউমুন মিসলু হাযা মিনাল মুশরিকিন লানুরবিয়ান্না আলাইহিম, যদি আল্লাহ তাআলা আমাদের কোনো দিন মুশরিকদের উপরে বিজয় দান করেন তাহলে এই 70 জনের রক্তের বদলা আমরা আদায় করব, শুধু 70 জন নয়, তার মোকাবেলা কয়েক গুণকে হত্যা করে আমরা তাদের প্রতিশোধ নেব, রক্তের বদলা নেব। ওনারা বলাবলি করেছিলেন উহুদ যুদ্ধের সময়। যখন মক্কা বিজয় হয়ে গেল এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছিলেন যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যারা ঘর নিজের ঘরে থাকবে, যারা আবু সুফিয়ানে ঘরে যাবে, যারা কাবা শরীফে বা মক্কা শরীফে মসজিদে হারামে ঢুকবে, ক্ষমা, কাউকে তোমরা হত্যা করো না একান্ত এই কয়েকজন ছাড়া। তো একজন লোক সাহাবিদের মধ্যে, উনি বোধহয় ওনার এই সাধারণ ক্ষমার ঘোষণা শুনেননি, তিনি মিস করেছেন ঘোষণাটা, তিনি বললেন লা কোরাইশা বাদ আলিয়াম, আজকে থেকে আর কোরাইশের কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলারে শেষ করা হবে, সে ডিক্লার করতেছে। ওনার খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাকে মেসেজ পৌঁছানো হলো যে সবাইকে লা ফানাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনাল আসওয়াদ আবিয়াদ ইল্লা ফুলানান আও ফুলানান নাসান সামাহুম, যে না এরকম কিছু না, তুমি ভুল বলছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালো সবাইকেই তিনি মাফ করে দিয়েছেন, শুধুমাত্র এই কয়েকজন যাদের নাম মেনশন করা হয়েছে এরা ছাড়া আর বাকিদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, খবরদার এই জাতীয় প্রচারণা আর করো না, এরকম করা যাবে না। এখন এই যে 10-12 জনের কথা আসলো যাদের ব্যাপারে তিনি কাবার ঘরে গেলাপ ধরে লটকে থাকলেও রেহাই নেই, তাদের পরিণতি কি হয়েছে, একজন একজন করে সবার খবর পরে আসবে ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে এখনো মক্কায় ঢুকেন নাই সাহাবিরা, ঢুকার প্রক্রিয়া চলছে। যখন ঢুকার প্রক্রিয়া চলছে ওই দিনই রাতের অন্ধকারে কিছু লিডার মক্কার তারা পরামর্শ করলো আবু সুফিয়ানের সঙ্গে, যখন আবু সুফিয়ানের ঘোষণা ছিল যুদ্ধ হবে না, সন্ধি হবে বা আমরা আর যুদ্ধের দিকে যাব না, তিনি ইসলাম কবুল করে ফেলেছেন, এইটা কোনো কোনো কোরাইশ লিডার মানতে পারেনি, আবু সুফিয়ানকে অ্যাভয়েড করে তারা কিছু যুদ্ধ করার জন্য এবং অতর্কিত অ্যাটাক করে মুসলমানদেরকে যুদ্ধের ক্ষতিগ্রস্ত করা যায় সে প্ল্যান করে ফেলল। এই ক্ষেত্রে কোরাইশদের কিছু লিডার গিয়ে আশেপাশে যারা কিছুটা তাদের প্রজার মতো আছে, আওবাস বলা হয় এদেরকে, বিভিন্ন ছোটোখাটো কবিলার লোকগুলো, ওরা কোরাইশদেরকে খুব মানে মান্য করে, তাদেরকে বললো তোমরা আসো আমরা যুদ্ধ করব, তোমরা প্রস্তুতি নিয়ে আসো। বিশেষ করে কবিলা বনি বাকর যারা ওই বনি হারেসকে হোয়াইরিসকে আক্রমণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মিত্র ছিল এবং অতর্কিত আক্রমণ করে তাদেরকে হত্যা করলো, যার বদলা নেওয়ার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মক্কা বিজয়ের দিকে আসছে। তো ওই দুশ্মন কবিলা বনি বাকর তারা রেডি হয়ে গেল, বনির হারিস, হুজাইল, এইভাবে করে কিছু কিছু কবিলা এই ছোটোখাটো লোকদেরকে কিছু কোরাইশা জমা করে ফেললো, যেটা আসলে কোনো পরিকল্পিত ছিল না, প্ল্যান ওয়েতে ছিল না, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে খবর ছিল না যে তারা এইভাবে যুদ্ধ করতে আসবে। তবুও উনি তো সবসময় সাহাবিদেরকে রেডি করেছেন যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকবা, আক্রমণ আসলে তোমরা পাল্টা আক্রমণ করবে। তখন এই কিছু মক্কার আশেপাশের ছোটখাটো কবিলার লোকদেরকে জমায়েত করে কাফে কয়েকজন লিডার গোপনে বললো যে এদেরকে জমা করে ওদেরকে দিয়ে অ্যাটাক করিয়ে দেব, প্রাইমারি অ্যাটাক। যদি দেখা যায় যে ওদের অ্যাটাকে তারা ভালোই সুবিধা করেছে, মুসলমানরা পিছু হচ্ছে, তাহলে আমরা আমাদের পিছনে জয়েন করে ধাওয়া করব মুসলমানদেরকে। আর যদি দেখা যায় যে না তারা আসলে সুবিধা করতে পারেনি, তাহলে আমরা নিজেরা সেফ থাকলাম। আর যদি তারা মুসলমানদের কাউকে হত্যা করে ফেলে, দুই চারজনকে আক্রমণ করে, সেগুলোর জন্য আমরা দরকারে রক্তমূল্য দিয়ে দেব, এরকম প্ল্যান তারা করল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টের পেলেন যে আসলে তিনি একটু টের পেয়ে গেছেন যে প্রস্তুতি হয়ে গেছে, তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রাকে খবর দাও আমার কাছে আসছে। তিনি আসলেন, এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি খবর আমাকে বলেন। তিনি বললেন, ইহতাফলি বিল আনসার ওয়ালা ইয়াতিনি ইল্লা আনসারি, তুমি এখন অ্যানাউন্স করে দাও আমার সঙ্গে শুধু আনসারিগণ এসে এখন দেখা করবেন, কোনো মুহাজির দরকার নেই, শুধু মদিনার বাসিন্দা আনসারি সাহাবিগণকে আসতে বলো, সবাইকে গ্যাদার করো আমার কাছে জমায়েত হইতে বলো। সবাই আনসারিরা সবাই চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাশে জমায়েত হলেন। তিনি বললেন, তারাও না ইলা আও বাসে কোরাইশিন ও আতবা ইহিম অহসদু হুম হাসদা হাতা তুয়া ফুনি বিসফা, তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম এই মক্কার আশেপাশের কবিলাগুলো থেকে খুচরা খাচরা যে লোকগুলো এসে জমায়েত হয়েছে, এদেরকে তোমরা শক্তভাবে প্রতিহত করে যা করার আগে করে তারপরে তাদেরকে একদম সমুচিত শিক্ষা দিয়ে আমার সঙ্গে তোমরা দেখা করবা সাফা পাহাড়ের প্রান্তে গিয়ে। আমরা তো কালকে ঢুকতেছি, ওদের সঙ্গে তোমরা মোকাবিলা করে যা করার তাই করে তোমরা সাফা পাহাড়ের এখানে আমার সঙ্গে দেখা হবে, যাও তোমাদের এই টাস্ক দিয়ে দিলাম। অতপর এখন প্রত্যেকটি গ্রুপ যেভাবে যেভাবে ঠিক করে দিয়েছেন কে কোন গেট দিয়ে ঢুকবে, সেই গেট দিয়ে ঢুকছে। কোনো গ্রুপের কাছে তেমন কোনো মোকাবিলা হয় নাই, সবাই বিনা বাধায় ঢুকে গেলেন। শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের যে গ্রুপ ছিল, যিনি নিচু এলাকা দিয়ে কোদাই এলাকা দিয়ে ঢুকছিলেন, উনি যখন মক্কার কাছাকাছি আসলেন, সেখানে ওনাকে মোকাবিলা করার জন্য, প্রতিহত করার জন্য মক্কার লিডার সাফওয়ান ইবনে উমাইয়া, ইকরামা ইবনে আবি জাহাল, সোহাইল ইবনে আমর, এরা সবাই এসে ওই আওবাস মক্কার খুচরা আশেপাশের ছোট্ট বাহিনীকে এগিয়ে দিল। তারা যে এলাকায়, সেই এলাকায় একটা পাহাড় আছে, তার নাম হলো খান্দামা। যে খান্দামা পাহাড়ের এই পাশে তারা লুকিয়ে থাকলো, যেই ওনারা আসতেছেন পাহাড়ের এদিক থেকে, তারা ওনাদেরকে বর্ষা তীর ছোড়া শুরু করে দিল। ওনারা তো নিচু ভূমি দিয়ে আসতে করে আসতেছেন, এরা পাহাড়ের এদিক থেকে উঁচু থেকে নিক্ষেপ করা শুরু করে দিল। তা এদের যখন আক্রমণ আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ মাশাআল্লাহ যুদ্ধে পারঙ্গম, পারদর্শী, তিনি শক্তভাবে এগুলোর মোকাবিলা করা শুরু করে দিলেন। মোকাবিলা করতে করতে তাদেরকে পিছু হটালেন, এবং আলহামদুলিল্লাহ তিনি মোকাবিলা করতে করতে ওদের 20 জনকে কুপোকাত করলেন, তারা 20টা মারা গেল। এবং পরে তারা আর টিকতে পারল না, টিকতে না পেলে তারা রণে ভঙ্গ দিয়ে সবাই পিছনের দিকে দৌড়ে পালানো শুরু করে দিল। এবং খালিদ বিন ওয়ালিদের বাহিনী তাদেরকে ধাওয়া করে করে আসলেন, আসতে আসতে এমনকি তারা দৌড়ে কাবা শরীফের ভিতরে ঢুকে গেটের মধ্যে এসে গেল প্রায়। তখন আবু সুফিয়ান দেখলো যে এরা গেটের মধ্যে চলে আসছে, আর পেছন দিক থেকে ওরা ধাওয়া করছে। তখন আবু সুফিয়ান চিৎকার করে আওয়াজ দিলেন যে গতকালকে ওনার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে একদিন আগে যে কথা হয়েছে, মান আগলা কাবাবাহু ওয়া কাফা ইয়াদাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি তার ঘরে দরজা বন্ধ করে থাকবে সেই ব্যক্তি, এবং সে এগিয়ে আসবে না ফাইট ব্যাক করতে, সেই ব্যক্তি নিরাপত্তা পাবে। তো এই কথা তিনি মনে করিয়ে দিলেন যে আমার সঙ্গে তো এরকম কন্ট্যাক্ট হয়েছে। তো সাহাবিরা দরজা ধাক্কাধাক্কি করছে, আর ওরা দরজা বন্ধ করে দিয়ে নিজেরা ভিতরে থাকছে, তারা এখন আর এগুচ্ছে না পাল্টা আক্রমণ করতে, এই অবস্থা সামনে আছে। এরপরে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, সে তার আগে আরেকটি ঘটনা, যে এই এটার এই ছোট্ট যে খণ্ড যুদ্ধটা হয় এটাকে বলা হয় খান্দামা, খান্দামা এলাকায় এটা হয়, খান্দামা পাহাড়ের নাম। ওকে, এটা আহলু খান্দামা। তো সেই খান্দামার যুদ্ধে বনি বাকরের কবিলা যারা আক্রমণকারী ছিল ওই খোজাআকে, তাদের একজন লিডার ছিল, তার নাম হলো হেমাস ইবনে কায়েস। হেমাস ইবনে কায়েস ওই মক্কার কিছু লিডারদের যোগসাজশে আগের দিন সে যখন রেডি হচ্ছে যুদ্ধ করার জন্য, সে তার যন্ত্রপাতি এগুলো সব খোঁজাখুঁজি করছে, আগামীকালকে তারা অতর্কিত হামলা করবে খালেদ ইবনে ওয়ালিদের দিকে আসা বাহিনীকে, তো সে যখন এগুলো নিয়ে দোয়াদৌড়ি করছে, ইতিমধ্যে খবর হয়ে গেছে যে আবু সুফিয়ান যুদ্ধ না করার খবর দিয়েছেন, মক্কা সবাই জানে, কিন্তু এরা এই উল্টো এই কাজটা করছে। তো তার স্ত্রী, হেমাসের স্ত্রী দেখতে পাচ্ছে তার স্বামী যুদ্ধ করার জন্য যন্ত্রতন্ত্র যোগাযোগ করছে, তরবারি টরবারি ধি তি ধনুক সব ঠিকঠাক করছে। তো তিনি বলছে, স্ত্রী বলছেন, লিমা দা তু আইজ্জ সেরা হাত, অস্ত্র শস্ত্র জোগাড় করছেন কি মনে করে? কলালি মোহাম্মদিন ও আসহাবিহি, মোহাম্মদ আর আসহাব তার বাহিনীকে মোকাবিলা করবো, যুদ্ধ করব, পরাস্ত করব। মহিলা তখন বললেন স্ত্রী তাকে লক্ষ্য করে, লিমা দা তু ওয়াল্লাহি মা আরা ইয়াকুমুনি মোহাম্মদিন ও আসহাবি শাই। তো সে মহিলা বলল, তুমি আর কাজ নাই বুঝি, এই এত বড় বাহিনী 10,000 বাহিনী আসছে, আবু সুফিয়ান নিজে তোমাদের লিডার যেখানে সারেন্ডার করে ফেলেছে, আর তুমি আসলে যুদ্ধ করার জন্য মোহাম্মদ আর তার বাহিনীকে ঠেকাবে? কারো শক্তি নাই এই বাহিনীকে ঠেকাতে। সে অনেক কনফিডেন্ট, হেমাস বলে কি, আল্লাহ ইন্নি লা আরজু আন উখদিমা কা বাদ আহুম, আন উখদিমা কি বাদ আহুম, আমার আশা আছে যে বিজয় লাভ করব আর ওদেরকে কৃতদাস বানাবো, আর তোমার জন্য কৃতদাস হিসাবে একটাকে ধরে নিয়ে আসবো, কি মনে করছ? দেখছেন কম না, বহুত সাহস। এরপরে যখন তুমুল যুদ্ধ হয়ে 20 জন মারা গেল, এখন ওই সাফওয়ান ইবনে উমাইয়া, এখন নাবি জাহাল সবগুলো পালিয়ে যাচ্ছে, এখন এই দেখা এই বেচারা কি করবে, সেও পালিয়ে যাচ্ছে, এখন পালিয়ে দৌড়ে ঘরে ঢুকে আসছে, ঘরে ঢুকে স্ত্রীকে বলে জলদি করে দরজা বন্ধ করো, ভালো করে বন্ধ করো। তো মহিলা তখন বলে, ফাহাই না মাকুন তা তাকুল, তুমি না খুব বীরত্ব দেখিয়ে গেছিলে, এখন কই, সে কথা কই গেল তোমার, এখন তো লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে আবার কবি ছিল, আরবদের অনেকেই কবি ছিল, এখন তার স্ত্রীকে তাৎক্ষণিক কবিতা একটা মুখস্থ করে শোনাই দিল রেডি করে। সে কি বললো, সে পুরো যুদ্ধের কাহিনী তুলে ধরলো কবিতার পাতার মধ্যে, ইন্না কেলাও সাহিত্যে ইয়াউমাল খান্দামা ইফাররা সাফওয়ানু ওফাররা ইকরামা। আরে শোনো, তুমি যদি দেখতে এই খান্দামায় থাকতে, সেখানে দেখতে কিভাবে সাফওয়ান এত বড় লিডার আর ইকরামা ইবনে আবি জাহল দুইজনে পালিয়ে পেছনের দিকে, হ্যাঁ পালিয়ে চলে গেল, কিরকম যুদ্ধ হলে তারা পালায় এত বড় বড় লিডার, বুঝো না? ও আবু ইয়াজিদ কায়মুন কাল মুতামা, আর সাল ইবনে আমর যে আরেক লিডার, তার লকব হচ্ছে আবু ইয়াজিদ, সে অবস্থা, তার অবস্থা দেখে যে এতিমের মতো দাঁড়িয়ে আছে, এখন কি করবে, রাস্তা খুঁজে পাচ্ছে না পালানোর জন্যে। ওয়াস্তাক বালাথুম বি সুইউফিল মুসলিমা, আর মুসলমানদের তরবারিগুলো এসে তাদেরকে কিভাবে অ্যাটাক করছে, ইয়াক্তানা কুল্লা সাঈদের জুমজুমাতিন, আমার সামনে দেখতে পেলাম কয়জনের কল্লা চলে গেল আর হাত পা চলে গেল তাদের তরবারি আঘাতে, দরবান ফালা ইসমা ইল্লা গামগামা, এমন মার কে খায়, মার দেখলে খালি মানি যুদ্ধের মধ্যে যে যখন তরবারির আওয়াজ, ঘোড়ার আওয়াজ এগুলো চলতে থাকে, ওই আওয়াজ ছাড়া এমন ভীতিকর পরিস্থিতি, লাহুম নাহিতুন খালফানা ও হামহামা লাম তান্তিকি ফিল্লাউমে আদনা কালিমা, কয় যে আর কি মারাত্মক অবস্থা, আমাদের লোকদের চিৎকার আর তাদের হুঙ্কার, আর ওই জানোয়ারগুলোর যে যখন ঘোড়াকে দাবড়ায় খুব আওয়াজ করে না ঘোড়া, সেগুলোর এই চিৎকার, আর এইরকম পরিস্থিতি আর টিকে থাকা যায়, তুমি খামাকা আমার সমালোচনা করো, যার বাঁচানো ছাড়া কি উপায় আছে? তো খালেদ রাদিয়াল্লাহু আনহু যখন তাদেরকে ধাওয়া করে আসছিলেন, ওনার বাহিনী তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তাদেরই মারা গেল 20 জন, শুধুমাত্র খালেদ রাদিয়াল্লাহু আনহুর 2 জন ওনার অনুসারী, ওনার গ্রুপের মুসলমান ইন্তেকাল করলেন তাদের আক্রমণে। কারণ ছিল ওনারও 2 জন একটু ধাওয়া করতে গিয়ে একটু অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলেন, ওনাদের গ্রুপের সঙ্গে থাকেননি, তো তাদেরকে একা পেয়ে দুইজনকে আলাদা আইসোলেটেড অবস্থায় অ্যাটাক করে এই দুইজন শহীদ হয়ে যান। তার মধ্যে একজন ছিলেন কোরজ ইবনে জাবির আল ফেহরি, আরেকজন ছিলেন হুবাইশ ইবনে আশআর আল খোজাঈ, খোজা কবিলার, আর তিনি আসলে উম্মে মাআবাদের ভাই, উম্মে মাআবাদ। উম্মে মাআবাদের কাহিনী আপনাদের মনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করছিলেন মদিনা মক্কা মদিনা মাঝখানে, যখন খুব টায়ার্ড হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, একটি বেদুইন তাঁবু দেখে গিয়েছিলেন। সেখানে এক মহিলা ছিল, যে তার স্বামী ছিল না বাড়িতে, ছাগল চড়াতে গেছে এবং তাদের ছাগলগুলো না খেয়ে মরে যাওয়ার অবস্থা। তো আর ওই তাঁবুতে গিয়ে তিনি বললেন, আমরা মুসাফির মানুষ, তোমাদের কাছে কোনো খাবার আছে? কিচ্ছু নাই, কোথায় খাবার পাবো, অভাবে তো আমরা মরে যাচ্ছি, কোনো ছাগল টাগল নাই। ছাগল যেগুলো মোটামুটি হাঁটতে পারে এগুলোর তো আমার স্বামী নিয়ে গেছে বহু দূরে, এখানে ঘাস টাস তো নাই, বহু দূরে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে, আর কোনো একটা অনেকে একটা তো আছে, সেটা নিজেই মরে যায়, ওই দিকে যাওয়ার মতো সামর্থ্য নাই, কোইটারে নিয়ে আসো। মনে আছে কিনা, ওই ছাগলটা নিয়ে আসছে, তিনি হাত দিয়ে মুছে দিয়ে আল্লাহর নাম পড়ে দোয়া করে দুধ দুহালেন, অনেক দুধ, তাই না? তিনি পান করলেন, ওনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর সঙ্গে যারা ছিলেন পান করলেন, মহিলাকে দিলেন, তার স্বামীর জন্য রেখে দিল। পরে যখন মহিলার স্বামী আসছিল, বলছিল, কে কি ব্যাপার, এত দুধ কোথায় পেলা, কি ঘটনা, সব বললো, কারা আসছে, কে আসছিল, লোকটা কেমন বলতো, লোকটা কেমন। তখন তিনি যে বর্ণনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে উনি দেখতে এরকম, চেহারাটা এরকম, কথা এইভাবে বলেন, বেদুইন মানুষ, কিন্তু সব নোট করেছে মহিলা মাইন্ডের মধ্যে। এবং সেই কাহিনীটি পরে সিরাতে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওনার শরীরের গঠন প্রকৃতির বর্ণনায় উম্মে মাআবাদের কাহিনীটা ছিল অন্যতম রেফারেন্স পরবর্তী পর্যায়ে। এই উম্মে মাআবাদের ভাই এই একজন খালেদ ইবনে ওয়ালিদের বাহিনীর ভিতরে ছিলেন, এই বেচারাও শহীদ হয়ে গেলেন। এখন খালেদের বাহিনী ধাওয়া করে তাদেরকে হারামের গেট পর্যন্ত নিয়ে গেছে। তো এই অবস্থায় দেখে আবু সুফিয়ান যখন থামাতে পারলো না, তখন আবু সুফিয়ান জোর দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার লোকদেরকে বাঁচানোর জন্য, কারণ সে তো লিডার, নোয়াকা লোকেরা বলবে আমাদের লোকদের মেরে ফেললো, তুমি কি চুক্তি করে আসলা, কি করলা না করলা। তখন সে দৌড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, উবি হাত খাদরা আ কোরাইশ, কোরাইশদের তো একেবারে রক্তকে হালাল করে দেওয়া হচ্ছে, অনেকেই এই 20 জন অলরেডি মারা গেল, লা কোরাইশা বাদ আলিয়া, আপনি যদি এখন না থামান মনে হয় আর কোরাইশের কেউ থাকবে না বাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অ্যানাউন্স করে দিলেন, খালেদের কাছে মেসেজ পৌঁছে দিলেন রাদিয়াল্লাহু আনহু, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, বলে দাও আবার, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে সে নিরাপত্তা পাবে। ওমান আলকা সালাহা ফাহুয়া আমিন, যে ব্যক্তি হাতে অস্ত্র ছিল কিন্তু তোমাদেরকে দেখে অস্ত্র ছেড়ে দিয়েছে, হ্যাঁ, আত্মসমর্পণ করেছে, হ্যান্ডস আপ, সেও নিরাপত্তা পাবে, তাকে তোমরা অ্যাটাক করো না। ওমান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে সেও নিরাপত্তা পাবে। শুধু কেউ যদি তোমাদেরকে অ্যাটাক করতে অস্ত্র নিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবেই তার প্রাপ্য হচ্ছে তাকে ডিল করা, এছাড়া বাকি সবাইকে তোমরা নিরাপত্তা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালেদ রাদিয়াল্লাহু আনহুর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, জলদি করে তাকে বলো সে যেন কাউকে এভাবে যারা ভেগে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কাউকে যেন ধাওয়া না করে, কারো কাছে যেন সে হাত না তুলে তাদেরকে অ্যাটাক না করে। অতঃপর খালেদ যখন রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল, তখন তিনি ওনাকে একটু চার্জ করলেন খালেদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ আবু সুফিয়ান বলে যে সে তো অলরেডি অনেকজনকে 20 জনের মতো শেষ করে দিয়েছে আমাদের। তিনি ওনাকে চার্জ করলেন, লিমা কাতালতা ওয়া কাদ নাহাইতু কানিল কিতাল, খালেদ তুমি যুদ্ধ করতে গেলে কেন, রক্তপাতে দিকে গেলে কেন, আমি বলে দিয়েছিলাম না যে রক্তপাত করবে না। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুম বাদা উনা বিল কিতাল ওয়া ওয়াদাউ ফিনা সিলাহ ওয়া আশারুনা বিন নাবল, ইয়া রাসূলুল্লাহ, তারাই তো যুদ্ধটা শুরু করে দিল, হঠাৎ করে আক্রমণ করলো আমাদেরকে, তারা তীরের বর্ষণ শুরু করে দিল, বর্ষা নিক্ষেপ করা শুরু করে দিল, আমি যদ্দুর পেরেছি থামানোর চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আক্রমণ করেই বসলো। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাউল্লাহি খায়র, আল্লাহ যেটা ফয়সালা করছেন যাকে এর মধ্যে হয়তো খায়র আছে, এর চেয়ে বেশি তিনি আর ওনাকে তিরস্কার করলেন না, কারণ উনি তো ডিফেন্স করতে গিয়েছেন। তো তিনি বলেন, হয়তো এর মধ্যে কোনো খায়র আছে, এটা এটা ঘটে গেল যেটা আমি চাই নাই, উনি চাচ্ছিলেন টোটালি কোনো রক্তপাত যেন না হয়, কিন্তু এটা আটকানো যায়নি, খালেদ ইবনে ওয়ালিদ দায়ী নয় এটা তিনি বুঝতে পেরেছেন, ঠিক আছে আল্লাহর যেটা হুকুম সেটা হয়ে গেছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো খায়র আছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কুফু আনি সিলাহ ইল্লা খোজা আমিন বনি বাকর, সবাই অস্ত্র থামিয়ে ফেল, কেউ কাউকে অ্যাটাক করো না, তবে বনি বাকর যে খোজা লোকদের রক্তপাত ঘটিয়েছিল ওইরকম কোনো ক্রিমিনালকে যদি খোজা লোকেরা পায়, হত্যাকারীকে শনাক্ত করে এবং তারা তাকে অ্যাকশন নেয়, এটা তাদের রাইট আছে তাদের এই কেসাস আদায় করার জন্যে। ওরা ছাড়া, ওদের চিহ্নিত দুশ্মনগুলো ছাড়া, যাদের ব্যাপারে তারা কনফার্ম যে এরাই ওই ওই যুদ্ধে তাদেরকে অ্যাটাক করেছিল, ওদেরকে শুধুমাত্র হয়তো অ্যালাউ করা যেতে পারে, এছাড়া কেউ খবরদার কারো গায়ে হাত দিবে না, কোনো অস্ত্র উঠাবে না। তখনও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কায় প্রবেশ করেননি, এখনো শহরের বাইরে আছেন, আগে এগিয়েছেন, কাছাকাছি এসেছেন। তখন আসরের ওয়াক্ত হয়ে গেল, তিনি আজান দিলেন, সবাই জামাত ওখানে নামাজ পড়লেন, বললেন কুফু সিলাহ, আবু সুফিয়ানও আসছিল, কথাবার্তা হয়ে গেল যে আশা করা যায় তারা এখন আর কোনো পাল্টা আক্রমণ করবে টরবে না, তোমরা সবাই অস্ত্র হাত থেকে সরাও, এখন ইনশাআল্লাহ আশা করছি কোনো আর টেনশন থাকবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র পরের দিন সকালে তিনি হারাম শরীফে ঢুকবেন। এখন তিনি চিন্তা করলেন যে যতটুকু হয়েছে মক্কার লোকেরা সবাই এখন অস্ত্র গুটিয়ে ফেলেছে, কেউ আর ইসলামের দুশ্মনী করবে না, তো সাহাবিদের 10,000কে তিনি এখন কোথায় রাখবেন, রাখার জন্য থাকার জন্য রাত্র যাপন কোথায় করবেন? তখন ওনারা চিন্তা করলেন যে খাইফ এলাকা, যেটা এখন মসজিদ খাইফ আছে মিনার মধ্যে, সেখানে সবাইকে জমায়েত হতে বললেন যে তোমরা যে যেখানে আসো সবাইকে মেসেজ দিয়ে দাও, ওইখানে সবাই আমরা রাত্রি যাপন করবো। মানজিলুনা ইনশাআল্লাহ ইদা ফাতাহাল্লাহ আল খাইফ হাইথু তাকাসামু আলাল কুফর, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন আশা করছি, তো এই দিনের যুদ্ধের শেষে বিজয় আমাদের হয়ে যাচ্ছে, তোমরা সবাই চলে আসবে, বিজয় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তারা হ্যান্ড ওভার করে দিবে আমাদেরকে মক্কা, তোমরা সবাই খাইফে আমার কাছে চলে আসবে, সেখানে আমরা রাত্রি যাপন করবো, এইখানেই তোমরা থাকবে। হাইসু তাকাসামু আলাল কুফর, যেখানে তারা চুক্তি করেছিল জমায়েত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের আগে শেয়াবে আবি তালেবের ব্যাপারে যে এদেরকে বয়কট করা হবে, তাদের সঙ্গে বনি হাসেম যারা ওনার মোহাম্মদের পক্ষে থাকবে তাদেরকে ওই জায়গায় 3 বছর তারা আটক করে রেখেছিল একরকমের, তাদের সঙ্গে বয়কট, বেচা কিনা খাবার দাবারের লেনদেন বিয়ে শাদী কিচ্ছু হবে না, ওনারা না খেতে না খেতে কত কষ্ট পেয়েছেন মনে আছে না, শেয়াবে আবি তালেব ওইটা ওই মসজিদ খাইফের ওখানে, এবং সেখানে বসেই তারা ওই চুক্তি করেছিল সব আরবের কবিলারা, তো তিনি সেখানেই থাকলেন ওই রাতটা। ওলামায়ে কেরাম যারা এই সিরাত পাকের আলোচনা করেছেন তারা বলছেন যে ওই জায়গাটাকে তিনি বাছাই করেছেন এই জন্যে, যেখানে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বয়কট করে পরাজিত, মুসলমানরা অসহায় হয়ে গিয়েছিল, সেখানে মুসলমানদের বিজয়টা আল্লাহ দেখিয়ে দিবেন কাফেরদেরকে, যে তোমরা কোন জায়গায় কষ্ট দিয়ে মুসলমানদেরকে এখানে তোমরা বিপদে ফেলে দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে, তোমরা এখন দেখো আল্লাহ তাআলা সেই লোকগুলোকে বিজয় দান করেছে। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও সেখানে থাকলেন, তিনি ওনার মক্কা যে বাড়ি আছে, ওনার আগের যে বাড়ি ছিল যেখান থেকে তিনি হিজরত করেছেন সেখানেও তিনি উঠলেন না, তিনিও সাহাবীদের সঙ্গে ওখানে থাকলেন। পরে তো থাকবেন মক্কায় কয়েকদিন থাকা হবে, তাই এক সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কোথায় তিনি উঠবেন, অনেকে বললেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আইনা তানজিল ফি দারিকা বি মক্কা, আপনি মক্কায় কি আপনার রেখে যাওয়া বাড়িতে উঠবেন না অন্য কোনো জায়গায়, আপনার থাকার প্ল্যান কি? তো তিনি বললেন ওহাল তারাকা আকিলুন মিন মানজিল, যে আমি তো ওটা রেখে চলে গেলাম, আকিল কি আমার বাড়িটা আর রাখছে? আকিল হলো তিনি হচ্ছেন আবু তালেবের ছেলে, আবু তালেবের ছেলে যদি তিনি হন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন, চাচাতো ভাই। তো উনি যখন চলে গেলেন পরিত্যক্ত বাড়িটাকে দখল করলো কে, আকিল। আকিল তখন ইসলাম কবুল করেন নাই, অনেক পরে কবুল করেছেন মক্কা বিজয়ের পরে। তো আকিল ওই বাড়িটা দখল করে ওটাকে আবার বিক্রি করে দিয়েছেন, দখলি সম্পত্তি পেয়ে বিক্রি করে দিয়েছেন। তো সেটা তিনি বললেন না কি যে আমি তো উঠবো, আকিল কি আর সেটা রাখছে, সে তো এই কাণ্ড ঘটিয়েছে। ওকে, এরপরে এরপরে দেখা যাচ্ছে আবু তালিব যখন ইন্তেকাল হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বাড়িতে ছিলেন সেই বাড়িটা পরবর্তী পর্যায়ে আকিল বিক্রি করে দিয়ে পুরো বিক্রি করে দেয়, এবং হয়তো বাড়িটা থাকলে উনি হয়তো উঠতেন ওনার স্মৃতি, কিন্তু সেটা তিনি মিস করলেন, একটা আফসোসের সুরেই কথাটা বললেন আর কি। এরপরে হলো যে যখন তিনি সবাইকে খবর দিলেন তোমরা সবাই খাইফে চলে আসো, মসজিদের খাইফের যে ময়দান এখন আছে ওই জায়গায়, তখন সবার আগে যে যে বাহিনী গিয়েছিল জোবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওনার কমান্ডার, ওনার নেতৃত্বে ওই বাহিনী সেখানে গেল, তিনি সেখানে সবার আগে ফ্ল্যাগ গাড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছোট্ট চামড়ার তাঁবু তিনি রেডি করে রাখলেন, টেন্ট, যাতে তিনি ওখানে একটু রেস্ট নিতে পারেন, রাত্রেবেলা রাত্র কাটাতে পারেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন পরের দিন সকালে। ওকে, দ্যাট ইজ ওই দিন ছিল জুমার দিন, তিনি সকাল সকাল মক্কা প্রবেশ করলেন, আর সেটা ছিল রমাদানের 20 তারিখের মতো, আর 10 দিন বাকি আছে রমাদানের। এবং তিনি ওনার কাসওয়া উটে, যে উটটার নাম ছিল কাসওয়া, তিনি গিফট পেয়েছিলেন, সে উটের মধ্যে ওনার পেছনে উঠালেন, অনেক সময় আরবরা একই উঠে দুইজন উঠে, সাধারণত যিনি উটের মালিক উনি তার একান্ত ঘনিষ্ঠজনকে পিছনে উঠান, উঠালেন এবারে পিছনে তিনি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, যে ওনার কৃতদাস ছিল জায়েদ, যিনি শাহাদত বরণ করেছেন মুতার যুদ্ধে, ওনার ছেলে জায়েদকে তিনি ওনার পিছনে উঠালেন। তিনি জায়েদকে খুব মহব্বত করতেন, কারণ জায়েদের ছেলে উসামাকে মহব্বত করতেন, যে তার বাবাকে হারিয়েছে, এই জন্য উসামাকে বলা হয় হেব্বু রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে অনেক মহব্বতের পাত্র, প্রিয় পাত্র, তাকে তিনি পিছনে উঠালেন। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনার মাথার উপরে একটা ইয়ে ছিল আর কি, হেলমেটের মতো ছিল পরা, যুদ্ধের বেশে তিনি আছেন, সেই অবস্থাতে তিনি ঢুকলেন, এবং ঢুকলেন যখন উঁটে চলছেন, কিন্তু উনি ওনার মাথাটাকে নিচু করছেন, আল্লাহকে ডাকছেন, জিকির করছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, আর নিজের মাথাটাকে নিচু করছেন, আর সূরা ফাতহ পড়ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিচ্ছি, আল্লাহ বলে দিয়েছিলেন, যে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আর নিজের মাথা নিচু করে করে ঢুকছেন। ওলামায়ে কেরাম বলেছেন কেন মাথা নিচু করেছেন, কারণ বিজয় যারা করে তারা খুব গর্বিত হয়, অহংকারীর বেশি তারা ঢুকে, তাই না, তারা সেলিব্রেট করে তাদের বিজয়কে, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়, বীরত্বের সাথে বীরত্ব প্রদর্শন করে। এখানে আমরা শিক্ষা পেলাম যে মুসলমানরা যদি কখনো বিজয় লাভ করে তারা আনন্দ উচ্ছ্বাস করে না, বরঞ্চ তাদের বিজয় আসছে কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, নিজেকে আরো বিনয়ী করে, যাতে গর্ব অহংকার বাড়ির কাছেও না আসে। এমনকি সাহাবা কেরাম বলেছেন মাথা এত নিচু করেছেন ওনার দাঁড়ি মোবারক মনে হয় যেন উটের পিঠকে ধরে ফেলবে, যে তিনি এত নিচু করে ফেলেছেন নিজেকে মাঝে মধ্যে আল্লাহ তার কাছে বিনয়ী হতে গিয়ে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এত শুকরিয়া জানালেন যে ওনার চোখ দিয়ে পানি পড়ছে আর তিনি মাথা নিচু করছেন, আল্লাহ তাআলা যে ওনাকে বিজয় দিলেন, এই মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছেন সে মক্কাকে আল্লাহ তাআলা তার হাতে তুলে দিচ্ছেন, উনি আবেগপ্রবণ হয়ে গেলেন, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে ঢুকে প্রথমে তিনি চলে গেলেন উম্মে হানি ওনার ফুফুর ঘরে, যিনি আবু তালেবের মেয়ে, উম্মে হানির ঘরে গেলেন, সেখানে গিয়ে তিনি আগে নিয়ে গোসল করে ফেললেন, কারণ সফরের ক্লান্তিতে ছিল, দুপুরবেলা গরম লেগেছে, তিনি কাবা ঘরে ঢুকবেন, নিজেকে তিনি গোসল করে নিলেন ওখানে ওনার ঘরে, এবং ঘরে গোসল করে তিনি 8 রাকাত সলাতুল দোহা চারটের নামাজ আদায় করলেন, এগেইন আল্লাহ তাআলাকে একটু বেশি করে শোকর আদায় করার জন্য, যুদ্ধের মধ্যে ময়দানে ছিলেন, এই সময় তো অভিযানের সময় তার এত নফল পড়া যায় না, তারপরে তিনি ছাড়েননি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে, 8 রাকাত নামাজ পড়লেন ওনার ঘরে। এবং উম্মে হানি বলে যে রাকাত গুলো খুব লম্বা করেননি, একটু ছোটখাটো ছুরা দিয়ে সুরা দিয়ে পড়েছেন, তবে রুকু ও সুজুদকে সুন্দর মতো আদায় করেছেন, খুব তাড়াহুড়ো করেন। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই এই ঘটনা সিরাতে পাকের আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে কায়না থাদিহি সালাত আল ফাতহ, এই যে চার টাকার নামাজ পড়লেন সালাতুল দোহা চাষ্টের নামাজটা, এটাকে পরবর্তী পর্যায়ে অনেক ওলামা কেরাম নাম দিয়েছেন বিজয়ের নামাজ। মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দিলে এরকম নফল নামাজ পড়া উচিত। এবং এভাবেই পরবর্তী পর্যায়ে মুসলিম বাহিনীরা ওনার পরে সতেরো শত বছর পরেও যখন তারা বিভিন্ন ময়দানে, জেহাদের ময়দানে তারা বিজয় লাভ করেছেন, বিভিন্ন দেশকে তারা দখল করেছেন অথবা কোনো দুর্গকে তারা দখল করেছেন, তখন তারা সবাই এই আমলটা করতেন। বিজয়ের পরে তারা কিছু নামাজ পড়তেন, আট টাকা নামাজ পড়তেন আল্লাহ তালা শুকর আদায় করার জন্যে। সেই সিলসিলায় যখন পারস্য সাম্রাজ্যকে মুসলমানদের কবজায় চলে আসে, ইরানের সম্রাটের যখন পতন হয়, তখন সেখানকার কমান্ডার ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন এই সুন্নতকে ফলো করেছিলেন, তিনি আট রাকাত নামাজ পড়েছিলেন ইরানকে বিজয় করার পরে। এরপরে উম্মে হানি ঘরে যখন উঠছেন তিনি এসে, এই সময় উম্মে হানির দুইজন প্রতিবেশী ছিল, তারা দৌড়ে এসে উম্মে হানির ঘরে ঢুকলো, যে তাদেরকে ধাওয়া করছিলেন, তারা হয়তো একটু উল্টাপাল্টা করেছে, মুসলিম বাহিনীকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, পরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধাওয়া করেছেন, ধাওয়া খেয়ে এই দুইজন উম্মে হানি ঘরে এসে ঢুকছে, এসে বলে যে উম্মে হানি আমাদেরকে বাঁচাও বাঁচাও, পিছন দিয়ে দেখেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধাওয়া করছে। ওকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قالت ذهبت الى رسول الله صلى الله عليه وسلم عام الفتح فوجدته يغتسل, আমি তিনি তখন আমার ঘরে গোসল করছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা কাপড় দিয়ে ওনাকে এভাবে পর্দার ব্যবস্থা করে দিচ্ছিলেন, আমি সালাম দিছিলাম, তারপরে সালাম দেওয়ার পরে রাসূল আসলাম বলছিলেন যে কে সালাম দিল, তিনি বলছে উম্মে হানি আপনার ফুফু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে ওয়েলকাম করলেন। এরপরে গোসল শেষ হয়ে গেলে তখন তিনি বলেন যে জামা ইবনু উম্মি আলী ইবনে আবি তালিব আন্নাহু কাতিলুন রাজুলান কাদ আজাতুহু ফুলান ইবনে হুবাইরা, যে অমুক ইবনে হুবাইরা যার কথা একটু আগে গিয়েছিল এরকম আর আরেকজন তাকে ধাওয়া করেছে আলী, এখানে একজনের কথা আসছে আরেক জায়গাতে দুইজনের কথা আসছে, যে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি যে অসুবিধা নাই, আমি আল্লাহ নবীকে বলে তোমাদেরকে নিরাপত্তা দেব, আমি কথা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এখন আলী আসছে তাদেরকে ধাওয়া করে মেরে ফেলার জন্য, আপনি থামান থামান এটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কাদ আজারনা মান আজারতিয়া উম্মে হানি, উম্মে হানি আপনি যাদেরকে নিরাপত্তা দিয়েছেন আমি তাদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু আনহু পিছু টান দিলেন আর আগালেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন গোসল টোসল করে তিনি এখন রেডি হয়ে আসছেন, তিনি এখন মসজিদে হারামে ঢুকলেন। মসজিদে হারামে যখন ঢুকেন ওনার আগে পিছে বিশাল সাহাবিদের বাহিনী, নাম্বার কত, 10,000 মাশাআল্লাহ, তখন তো মসজিদের এত বড় সাইজও ছিল না, বিশাল বাহিনী ওনার আগে পিছে চতুর্দিকে ঘিরে আছে। তিনি ঢুকলেন, মুহাজির আনসার সবাই ওনার আগে পিছে, বাকিরা ওনার দূরে, এবং সবাই মিলে তখন তাকবীর দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে তাকবীর চলছে। তিনি সর্বপ্রথম আসলেন হাজির আসওয়াদের কর্নারে, গেলেন হাজির আসওয়াদকে, তিনি ওনার হাতে যে লাঠি ছিল ওইটা দিয়ে তিনি টাচ করে লাঠির আগা চুমু দিলেন, তখন হাত দিয়ে ধরলেন না আর, কারণ নামতে হবে ওনার, উনি তখন সওয়ার আছেন, এটা জায়েজ আছে, কোনো কোনো সময় এটা তিনি করেছেন যে তখন লোকেরা যখন তাওয়াফ করতে কেউ হেঁটে করতো, কেউ সওয়ার হয়ে করতো, তো কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওয়াফ করেছেন সওয়ারই হয়ে, তখন তিনি লাঠি দিয়ে টাচ করতেন হাতের আজকে এবং লাঠিকে চুমু দিতেন, অতপর তিনি টাচ করার পরে লাঠি দিয়ে চুমু দিয়ে এরপরে তিনি সাত চক্কর তাওয়াফ করলেন, তখনও কাবার ভিতরে 360টি মূর্তি রয়ে গেছে। তিনি আগে তাওয়াফ সেরে নিলেন, তবে কিছু বাইরে টাইরেও কিছু মূর্তি টুর্তি লটকানো ছিল, তো যদি ওনার লাঠিতে কুলিয়েছে ওগুলা দিয়ে আর মূর্তিগুলাকে অ্যাটাক করছে ওনার লাঠি দিয়ে। আর বলতেন তখন, অকুল জা আল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আর বলতেন, হে নবী আপনি বলেন আল্লাহর আয়াত সূরা আল ইসরার 81 নম্বর আয়াতে, হক এসেছে বাতিল পরাভূত হয়ে গেছে, বাতিলের পরাজয় নিশ্চিত, বাতিল পরাভূত হওয়ার জন্যই আসে এই আয়াতটা। এবং সূরা সাবার 49 নম্বর আয়াতে সেটাও তিনি পড়ছিলেন, কুল জা আল হাক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, হক এসেছে বাতিল আর এখন আর বাইর হতে পারবে না, প্রকাশিত হতে পারবে না, এবং এই বাতিল আর কোনোদিন তার সুযোগ আর আসবে না। এভাবে করে তিনি দুটো আয়াত পড়তেন। তারপরে তিনি লাঠি দিয়ে যখন কোনো মূর্তির দিকে এভাবে ইশারা করতেন, আঘাত করতেন, এমনকি ইশারা করলেও ওই মূর্তিটা হুমড়ি খেয়ে পড়ে যেত। এভাবে করে বাইরে সবগুলো মূর্তি যেগুলো লটকানো ছিল বা ওয়াল দিয়ে, তখন তো এরকম ওয়াল ছিল না, হালকা ওয়াল, বাইরে ভিতরে সবই দেখা যেত, গুতা দিয়ে প্রায় সবগুলোই ফেলে দিলেন, মূর্তি একটাও রাখেন নাই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূর্তি তো সব শেষ করলাম বাইরে থেকে যেগুলো লটকানো ছিল, এখন ভিতরে ওরা ড্রয়িং করেছে, আর্ট করে করে বিভিন্ন মূর্তি এঁকে রেখেছে, এগুলোকে ক্লিন না করা পর্যন্ত তিনি কাবার ভিতরে ঢুকবেন না, ওনার খেয়াল তিনি কাবার ভিতরে ঢুকে একটু নামাজ পড়বেন। তখন তিনি ওসমান ইবনে তলহা, যিনি মক্কায় ছিলেন, তার কাছে ছিল এই চাবি, তিনি মক্কার একজন অন্যতম কর্মকর্তার মতো, তাদের হাতে ছিল মক্কা এই সরি কাবার ঘরের দরজার চাবি ওনাদের হাতে, অনেক আগে থেকে তাদের হাতে এটা ওই বংশের মধ্যে আছে। তিনি বলে চাবিটা নিয়ে আসো, তো তলহা ওসমান ইবনে তলহা চাবি নিয়ে আসলেন, তার মায়ের কাছে গেলেন, তো চাবিটা তার মায়ের কাছে রাখছিলেন, তো কাফের হিসাবে ওনারা তখন মক্কায় আসেন, তো মাকে বলে যে মা চাবি দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাবি চাচ্ছেন, তো মহিলা দিতে চাইলেন না। তারপরে শাসমান উনি বলেন, না দিলে তো মা অবস্থা কাহিল, মক্কা তো বিজয় হয়ে গেছে, সবাইকে উনি নিরাপত্তা দিয়ে দিয়েছেন, আমরা কেউ এখন নন কোপারেশন করলে এটা পরিণতি খারাপ হবে, মা শাসমান মা চাবি দিতে বাধ্য হলো, দিলেন, নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আগে ঢুকো ওমর, যত পিকচার যেগুলো ড্রয়িং করা আছে বিভিন্ন মূর্তির এগুলো সব মুছে ফেলো, ওয়ালের মধ্যে পিকচারগুলো এইভাবে করা আছে, বিভিন্ন পিকচার যদি পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পানি টানি দিয়ে মোটামুটি অনেকগুলো মোছার চেষ্টা করেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, এবার আসেন ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি ঢুকলেন, তারপরে ঢুকে দেখলেন যে কিছু এখনো রয়ে গেছে, যে কাঠ দিয়ে বানানো কবুতর আছে, এটা একটা মূর্তি, ওকে এটাকে নিজের হাতে ভাঙলেন, ফেলে দিলেন বাইরে বাইরে করে। এরপরে দেখলেন বেশ কিছু পিকচার ওয়ালে এখনো একটু একটু যেগুলো মুসা হয়েছে তাও কিছু রয়ে গেছে, কিছু নমুনা, কিছু ড্রয়িংয়ের আসার রয়ে গেছে। এবং দেখতে পেলেন সেখানে যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের ছবি ড্রয়িং করা আছে, ইসমাইল আল্লাহ সাল্লামের ছবি ড্র করা আছে, মারিয়াম আল্লাহ সাল্লামের ছবি আছে, এবং ইসমাইল এবং ইব্রাহিম হাতে ওনাদের হাতে তাদের ছবি ড্রয়িংয়ের সাথে ভাগ্য পরীক্ষার মতো যে একটা ব্যবস্থা তাদের ছিল ওইটা ওনাদের হাতের মধ্যে আছে। কারণ তারা ভাগ্য পরীক্ষা কিভাবে করত, কোনো কাজ করবে কি না করবে, সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কি হবে না, এটার জন্য আমরা কি করি, ইস্তেখারা করি, যে এই কাজটা করবো কি না, এই ব্যবসাটা খুলবো কি না, ছেলে মেয়েকে এখানে বিয়ে দেবো কি না। তো তারা কি করতো, তাদের একটা ওই কাঠের দিয়ে বানানো একরকম আছে, যে ওইটা দিয়ে যখন ওই কিছুটা জুয়ার মতো কাগজের মধ্যে লিখে দেয়, ওখানে ছাড়ে, ছাড়লে যেটা লেখা আসে একটা হলো এফ আল ডু ইট, লা তাফআল ডোন্ট ডু ইট, করো করো না, এরকম একটা বাইরে আসে, করো আসলে তারা করে আর করো না এরকম আসলে করে না। আর যেটা মাঝখানে থাকে, এই মাঝখানের একটা থাকে, ওইটা তখন আসে, তখন তারা বলে যে হবে না, আবার দাও আবার দাও আবার দাও, যতবার লাগে দিবে, দেওয়ার পরে ইয়েস অর নো আসলে তখন তারা সিদ্ধান্ত নেয়। তো এগুলা ঘুরানোর জন্য যে দরকার, এগুলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে এগুলো ধরে রাখছে, তারা এগুলো ঘুরাচ্ছেন মনে হয় যেন, এইরকম করে ড্রয়িং করে রেখেছে বা এরকম করে তারা বানিয়েছে। তো সেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক, ওয়াল্লাহি মাসতাকসামা বিল আজামি কত্ত, কোনোদিন তারা এইরকম আজলাম অর্থাৎ ভাগ্য নির্ধারণ করার জন্য এরকম কোনো প্রক্রিয়া তারা কখনো অবলম্বন করেননি। আর তাদেরকে ছবি দিয়ে তাদের হাতের মাধ্যমে এগুলো লাগিয়ে দিয়ে তারা বুঝাইতে চায় যে এই জিনিসটা ইব্রাহিম ইসমাইল আসলাম থেকে পাওয়া গেছে, আমরা সেই সুন্নতকে ফলো করছি, অন্যায়ভাবে তারা এটা দাবি করেছিল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ছবি যতটুকু এখনো চিহ্ন আছে এগুলোকে পুরোটাকে আবার ঘষে মেজে আরো ক্লিন করার জন্য তিনি অর্ডার দিলেন। তারপরে নিজে তিনি পানি দিয়ে পানি ঢেলে দিচ্ছেন এবং বুঝতে বলছেন, আর বলছেন কাতালাল্লাহু কওমান ইসাবিরুনা মা লা ইখলুকুন, আল্লাহ ওই সমস্ত কওমকে ধ্বংস করে দেন, তাদেরকে হালাক করে দেন যারা এমন কিছু সৃষ্টি করে ড্রয়িং করে যা তারা আসলে সৃষ্টি করতে পারে না। মানুষ যখন ড্র করে কত রকমের ড্রয়িং করে তাই না, মানুষের জানোয়ারের বিভিন্ন রকমের রূহ আলাগুলো, এগুলো তারা তো ওইগুলোকে অরিজিনালি তো তৈরি করতে পারে না। এই জন্য এটাকে ইসলাম সাংঘাতিক নিষেধ করেছে। কেয়ামতের দিন তাদের শাস্তি কি হবে, যারা এরকম ড্রয়িং করেছে তাদেরকে বলা হবে যে তুমি যেগুলোকে ড্র করেছিলে ওগুলোকে এখন প্রাণ দাও, এগুলোকে এখন জীবন দাও, আর জীবন দিতে পারবে না যখন, তখন তাদেরকে শাস্তি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ক্লিন করার পরে এরপরে তিনি ঢুকলেন। ঢুকার পরে তিনি কাবা শরীফের গেট বন্ধ করে দিলেন, ওনার সাথে মাত্র হাতে গোনা দু একজন ছিল যেটা পরে আসতেছে। কারণ কি যে ওনার সঙ্গে ঢুকার জন্য যদি 10,000 সাহাবীদের মধ্যে ধাক্কা ধাক্কি লাগে, কে চাইবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একটু আমি ঢুকে পড়ি, এই সুযোগ মিস করবে কে, সাহাবীদেরও তো আবেগ ইমোশন থাকতে পারে। সেই জন্য তিনি চিন্তা করলেন যে না, এটা ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি বা কাকে তিনি চান্স দিবেন কাকে দিবেন না, তাহলে সাহাবীদের কিছু কষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য বললেন দরজা বন্ধ করে দাও। তো যেই দরজা বন্ধ করে দিয়েছে আর কেউ ইয়ে করে নাই, ঢুকার জন্য পিড়াপিড়ি করেননি, শুধু ওনার সঙ্গে তিনি সাথে নিয়েছিলেন উসামা ইবনে জায়েদকে, বেলাল ইবনে রেবাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনার মুয়াজ্জিনকে, আর ওসমান ইবনে তালহা, যিনি ওই চাবি নিয়ে এসছেন, এতে ওনাদেরকে তিনি ওখানে ঢুকালেন। আর কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে ফাদল ইবনে আব্বাস, ওনার চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসের আরেক ভাই, তিনি ছিলেন কি ছিলেন না এটা নিয়ে রেওয়ায়েত দুই রকম আসছে, তিনজন অথবা চারজন শুধুমাত্র ওনার সাথে ছিলেন। তো পরবর্তী পর্যায়ে উনি ঢুকে দুইটা, একটা কাবা শরীফে তখন বোধ হয় পাঁচটা পিলার ছিল মাঝখানে, তাদের যে স্ট্রাকচার ছিল, তো একটা পিলার ছিল ওনার ডান সাইডে, একটা পিলার ছিল বাম সাইডে, দুইটা পিলার ছিল ডান সাইডে, একটা ছিল, একটা পিলার ছিল বাম সাইডে, আর তিনটা পিলার ছিল ওনার পেছনে, আর সামনে ছিল কাবার এক সাইডের ওয়াল। তিনি সেই ওয়ালের দিকে লক্ষ্য করে এক সাইডে তিনটা পিলার আছে, আর এক সাইডে একটা পিলার আছে, আর পিছনে তিনটা পিলার আছে, দুই এক তিন, এই মোট পাঁচটা পিলার ছিল। তিনি এক ওয়াল কেন্দ্রিক দিকে লক্ষ্য করে নামাজ পড়লেন। দুই রাকাত নামাজ পড়েছিলেন শুধুমাত্র, এবং তারপরে তিনি যখন বের হয়ে আসলেন আবার গেট খুলে, তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ওনার পরে সর্বপ্রথম ঢুকলেন। উনি বাইর হওয়ার পরে ঢুকে দেখলেন যে বেলাল এখনও আছে, দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন বেলালকে, বলো তো কোন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ছেন, সে জায়গাটা আমাকে দেখাই দাও। তো তিনি ওনাকে দেখাই দিলেন, দেখাই দেওয়ার পরে তিনি সেখানে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আসলে বাইরে হয়ে গেছে, হারে জিজ্ঞাসা করলাম না কোন জায়গায় এটা জিজ্ঞাসা করছি, কয় রাকাত পড়ছেন তা তো জিজ্ঞাসা করিনি, আফসোস করলেন। ওনার ইচ্ছা ছিল যে উনি যে জায়গায় পড়েছেন আর যে কয় রাকাত পড়েছেন তাই পড়বেন, আসলে পরে প্রমাণ হয়েছে যে উনি দুই রাকাতই পড়ছিলেন, ইনি দুই রাকাত পড়ে চলে আসছেন। তো এখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তো এমন একটা মুহূর্তে তো আবু বকর ওমর এইরকম দুই একজনকে নিয়ে যাওয়ার কথা ছিল, তিনি এটা করতে চান নাই, কারণ তিনি একমাত্র বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার খাদেমের মতো ছিলেন, উসামা ইবনে জায়েদ ওনার উটের পিঠে, মানে ওনার বললাম নাতির মতো অবস্থা ওনার, এত একান্ত প্রিয়। তো এইভাবে আর ফজল ইবনে আব্বাস ওনার চাচাতো ভাই সঙ্গে সঙ্গে থাকলে যদি গিয়ে থাকেন, এছাড়া তিনি কাউকে নেন নাই, কারণ অনেক লিডার আসছে, আবু বকর ওমর যেমন আছেন, আনসারিদের লিডারও আছেন, তিনি কাউকে এখন এখানে সুযোগ দিবেন বাকিরা যদি কষ্ট পায়, এই জন্য তিনি কাউকে নেন নাই সেখানে। আর বেশি লোক দেওয়ার যেহেতু জায়গা নেই, সেজন্য তিনি আবার ওখানে যাওয়াটা যে খুব ফজিলতের, যাইতেই হবে এটা প্রমাণ হয়ে যাবে। আবার ওই ঘরের ভিতরে নামাজ পড়া আর কাবা ঘরের বাইরে নামাজ পড়ার মধ্যে সওয়াবের দিক থেকে কোনো কোনো বেশ কম নাই, সেম, অতিরিক্ত কোনো সওয়াব নাই। কারণ ওই ঘরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেবলা হিসাবে, ওইটার ভিতরে নামাজ পড়াটা মেইন মাকসুদ না। আবার যদি নামাজের জায়গা না থাকে তাহলে তো মসজিদে হলো না, এই জন্য এটা মসজিদের শেকলে ছোটোখাটো হলেও বানানো হয়েছে, কিন্তু সেটা আসলে হচ্ছে কেবলা। ঠিক আছে, কেবলার দিকে নামাজ পড়লে বাইরে ভিতরে একই কথা। আর ভিতরে যখন নামাজ পড়েছেন কোন দিকে তাকিয়ে পড়েছেন, সেখানে কেবলা কোন দিকে? সেখানে আর কোনো কেবলা নাই। কোনোদিন যদি আপনি ঢুকতে পারেন, আপনার কিসমতে জুটে যায়, তাহলে কোন দিকে ফিরে নামাজ পড়বেন? যেদিকে চান্স পান, যেদিকেই চান্স পান সেদিকে কেবলা। হ্যাঁ, আর কেবলার বাইরে যখন হলো তখন সবাই টার্গেট থাকবে কেবলামুখী হওয়া। ওকে, এই জন্য ও ভিতরে কোনো কেবলার ফিক্স করার কিছু প্রশ্ন আসে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নামাজ পড়ে এসে বাইর হয়ে আসলেন, এসে তিনি কাবা শরীফের গেইটের উপরে দাঁড়ালেন। তখন তো আর কোনো স্টেজ ছিল না, এটি একটু উঁচু ছিল ভিটাটা, দাঁড়িয়ে তিনি এখন একটা ভাষণ দেবেন। মক্কাবাসীর সবাই জমায়েত হয়ে গেছে, মুসলিম অমুসলিম সবাই, অমুসলিমরা এসেছে কারণ যে ব্যক্তি মক্কার ভিতরে ঢুকবে, সে কাবার ভিতরে ঢুকলে বা মসজিদে হারামে ঢুকলে নিরাপত্তা পাবে, তারা সবাই আছে। এবং এই ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভাষণে তিনি তাদের ব্যাপারে কি চিন্তা ভাবনা ওনার এগুলো কিছু বলবেন, কিভাবে তাদেরকে ডিল করবেন, এত দুশ্মনী যারা করেছে। তো সবাই দাঁড়িয়ে আছে ওনার চতুর্পাশে, তিনি দাঁড়ালেন এই গেটের উপরে, এরপরে সবাই তাকিয়ে আসে, বিশেষ করে অমুসলিমরা, মক্কার কুরাইশগণ, কাফেরগণ, যে আজকে কি বলে মাহমুদ, সবাই আগ্রহ করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গণ তো আগ্রহ করে শুনছেন। তিনি সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া সাদাকা ওয়াদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। এই আল্লাহর প্রশংসা করলেন শুরুতেই, যে আল্লাহ সবচেয়ে বড় এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র মাবুদ, তার কোনো শরিক নেই, তিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন। কি ওয়াদা ছিল? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিশাল বিজয় দান করব, সুস্পষ্ট বিজয় দেব। সেই ওয়াদাকে আল্লাহ আজকে পূরণ করে দিয়েছেন। ওয়ানাসারা আবদা, তার বান্দাকে আল্লাহ সাহায্য করেছেন, মক্কা বিজয় করে দিয়েছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদা, সমস্ত বাহিনী মক্কার অ্যালায়েন্সকে, মিত্র বাহিনীকে, সবাইকে আল্লাহ তাআলা একলাই পরাজিত করে দিয়েছেন। তাহলে ক্রেডিট ক্রেডিট কার? আল্লাহ। নিজের কোনো ক্রেডিট দাবি করলেন না, যে আল্লাহ একলাই তাদেরকে পরাভূত করে দিয়েছেন, পরাজিত করে দিয়েছেন। তাহলে একজন মোমেন বিজয় লাভ করলেও বিজয়ের কৃতিত্ব কাকে দেবেন? আল্লাহ তাআলা। আল্লাহ যদি সাহায্য না করতেন বিজয় আমাদের হতো না। তারপরে তিনি আরো কয়েকটি ঘোষণা দিলেন এই বক্তৃতার মধ্যে, সংক্ষিপ্ত আকারে যতটুকু আসছে। আল্লাহ ইন্না কুলামা সারাতিন কানাত ফিল জাহিলিয়াতি তুযকারু ওয়া তুদআ মিন দাম আও মালিন তাহতা কাদামি, আজকে থেকে জাহিলি জামানায় খুন খারাপি, কে কার কাকে হত্যা করেছিল, কার এগুলো বাকি রয়ে গেছে, শোধ করতে হবে, কেসাস করতে হবে, বদলা নিতে হবে, হ্যাঁ, এই সমস্ত এগুলো আর সব আজকে থেকে বাতিল হয়ে গেল। কেউ কাউকে আক্রমণ করবে না, সুযোগ পেলে যে তুমি আমার বাবাকে হত্যা করেছিলে, তোমাকে আজকে আমি শেষ করে দেব, আমি হত্যার বদলা কেসাস নেব। এটা আরব দেশে জায়েজ ছিল তাদের শরীয়তের মধ্যে। অমুক কবিরা লোকের, আমাদের একজন হত্যা করেছিল, আমরা সুযোগ পেয়ে তোমাদের একজনকে হত্যা করে দিলে শোধ হয়ে গেল, এরকম তাদের প্র্যাকটিস ছিল। তিনি বললেন আজকে থেকে কেউ কাউ আর আগের রক্তের বদলা নিতে কাউকে অ্যাটাক করতে পারবে না। ইল্লা মা কানা মিন সিকায়াতিল হাজ ওয়া সিদানাতিল বাইত, তবে যারা হাজিদেরকে পানি খাওয়াতো, ঘরের যারা দায় দায়িত্ব পালন করেছিল তাদের সবগুলোকে আমি ঠিক রেখে দেব, এগুলোর মধ্যে আমি কোনো চেঞ্জ করব না, আগে থেকে যেভাবে ছিল ওইভাবেই থাকবে, যারা যারা দায়িত্ব পালন করতো তারা তারা করবে, কারণ এখন তো সবাই ইয়াদখুলুনা ফি দীন ইল্লাহ আফওয়াজ, সবাই ইসলাম কবুল করে ফেলেছে বা বাকিরা কবুল করে ফেলবে, আর উনি তাদের হাত থেকে দায়িত্ব কেড়ে নেবেন না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেবেন। আল্লাহ ইন্না কাতিল আল খাতায় শিফ আল আমাদ মা কানা বিসাওতি ওয়াল আসা, তারপরে বলে যে কোনো সময় যদি কেউ বাই মিস্টেক কাউকে হত্যা করে ফেলে তাহলে এটার এই হত্যার বদলে দিয়ত ক্ষতিপূরণ দেওয়া লাগবে, যেভাবে ইচ্ছা করে হত্যা করলেও ক্ষতিপূরণের ব্যবস্থা আছে ওই রকমই ক্ষতিপূরণ দিতে হবে, আর ক্ষতিপূরণ হচ্ছে 100 উট। এটা কোনো সময় যদি কারো দ্বারা কোনো বাই অ্যাক্সিডেন্টে কাউকে মেরে ফেলে 100 উটের ক্ষতিপূরণ দেবে, সেটা হলো দিয়ত। এরপরে তিনি বললেন ইয়া আইয়ুহান্নাস, ভাষণ কন্টিনিউ করছে, হে জনতা ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম উবাইয়াতাল জাহিলিয়া, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে জাহিলিয়াতে যে অহংকার করতে গর্ব অহংকার করে চলতে অনেকে বিভিন্ন রকমের অহংকারের এক ধরনের তোমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল সেটা থেকে আজকে থেকে কারো অহংকার করার কোনো সুযোগ নেই, কোনো গর্ব অহংকার আর কেউ করতে পারবে না। ও তা আদম হাবি আবাহা, কিসের অহংকার করে মানুষ, পিতা তার পার বাপদাদা কি ছিল, বংশের বড়াই করে, বংশের বড়াই আজকে থেকে আর চলবে না, বংশের ভিত্তিতে কারো শান ঠিক হবে না, মানুষের শান ঠিক হবে দুই কারণে, আর নাসুরা জুলানে, লোকেরা দুই দুই কেসেম দুই প্রকৃতির, বাররুন তাকিউন করিউন আল্লাহ আজ্জা ওয়া জাল, একদল হচ্ছে আল্লাহর কাছে নেককার সম্মানিত তাকওয়া মুত্তাকি, এরা আল্লাহ তাআলার কাছে উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের আয়াত এসেছে তোমাদের মধ্যে একমাত্র সম্মানিত হচ্ছেন আল্লাহর কাছে যারা তাকওয়া সম্পন্ন, আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আল্লাহ আজ্জা ওয়া জাল, আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা দুর্ভাগা, যারা দুষ্কৃতিকারী, যারা গুণাগার, যারা অন্যায় অপকর্মে লিপ্ত থাকে, মানুষ হয় নেককার হবে অথবা বদকার হবে, এই দুই কিসেম, এর ভিত্তিতে ফয়সালা, আর অমুক বংশ তমুক বংশ, এই ভিত্তিতে দিনদারির ভিতরে ফয়সালা হবে মানুষের, তাই না, বংশের ভিত্তিতে হবে নাকি? এখনো আজকাল আমাদের অনেকের মাথায় বংশের বড়াই যথেষ্ট আছে, আছে কিনা বাবা, এটা ছাড়া যায় না, কি নেয় আমার বংশ দিয়ে সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ, তাহলে এটার দাম কি? তিনি আরো বললেন কি যে বংশ বড়াই কেন করে, কিসের বংশ এটা, ওয়ান্নাসু কুল্লুহুম বনি আদম, সমস্ত মানুষ তো বনু আদম, এক বংশের থেকে আসছে, সে বংশের প্রধান ব্যক্তিকে আদম আলাইহিসসালাম, তো আমরা সবাই আদমের বংশের লোক না, আর কোনো বংশ আছে নাকি, তা শুনতে এটা অখুলিকা আদম মিন তুরাব, আর আদমের সৃষ্টি হয়েছে কি থেকে, মাটি দিয়ে, আল্লাহ তাআলা বলেছেন তার কিন্তু একটা আয়াত তেলাওয়াত করে শুনালেন, যে সেই আয়াত হচ্ছে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু, হে জনতা হে লোকজন, আল্লাহ বলছেন হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ হিসাবে, আর তোমাদেরকে বিভিন্ন পরিচয়ের জন্যে একটু খা মাখা একটু বংশের অমুকের ছেলে অমুকের নাতি এইরকম একটু কিছু বংশের যতটুকুন পরিচয় আছে এর ভিত্তিতে তোমাদের বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন কবিলা এগুলো কিছু আছে কাবায়েল, এগুলো শুধু এক কাজের জন্য, সেটা কি, পরিচয়ের জন্য, তোমার বাবাকে দাদাকে আচ্ছা কোন গোষ্ঠী থেকে আসছিলা, গোষ্ঠীর পরিচয় একটু, কিন্তু বংশের কারণে উঠানামা হবে অনেক কিছু, তোমাদের মর্যাদার শান বাড়বে কমবে এটা না, পরিচয়ের জন্য গোষ্ঠীর একটু পরিচয় থাকলে চিনতে সুবিধা হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলীমুন খাবীর, আর তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই লোকটি যে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন, যার যত বেশি তাকওয়া আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। এখন কেউ যদি বলে দেখেন আমি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কারণ আমার তাকওয়া বেশি, এ লোকের তাকওয়া আছে, তাহলে এই কথা কেউ দাবি করতে পারে না যে আমার তাকওয়া আছে কাজেই আমি আপনাদের সবার মধ্যে বেশি সম্মানিত, এই কথা বলার রাইট আছে না? এই কথা যে বলে তার তাকওয়া আছে না নাই, টোটালি নাই। তাহলে বোঝা গেল আমরা কেউ জানি না কার তাকওয়া বেশি আছে, তাহলে কেউ নিজেকে সম্মানিত মনে করব না। আমরা মনে করবো সব মানুষ ভাই ভাই, সবাই আদম থেকে এসেছি, আমি আপনার থেকে একটু 1 ডিগ্রি উপরে আছি, 3 ডিগ্রি আপনি আমার থেকে নিচে আছেন, এই এরকম চিন্তা করাটাই অনইসলামী চিন্তা, এটা ইসলামী চিন্তা নয়। ইন্নাল্লাহ আলিমুল খাবির, তবে আল্লাহ সব খবর রাখেন, সব জানেন কার তাকওয়া আছে। তুমি তো মনে করো আমার তাকওয়া বেশি, কাজে আমার বেশি সম্মান হওয়া দরকার, তুমি এটা দাবি করলে হবে না। আমি জানি কার তাকওয়া বেশি আছে, আর তাকওয়া আলো কখনোই মনে করে না যে আমি অনেক বড় মোত্তাকি হয়ে গেছি, যে এরকম মনে করে সে নিশ্চয়ই মোত্তাকি নয়। তারপরে তিনি বললেন, লায়ান তাহিয়ান আকওয়ামুন ফাকরাহুম বিরিজালিন, কিছু লোক এখনো যারা বংশের বড়াই করে, বাপ দাদার দোহাই দেয়, আমার বাবা কি ছিল, তোমার বাবা চকিদার ছিল, আমার বাবা কোন দার ছিল, এইগুলো যারা বলাবলি করে তারা যেন খবরদার এই সমস্ত বংশের বড়াইকে বন্ধ করে। তা না করে কেউ যদি এরকম এখনো অহংকার করতেই থাকে, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা তাকে এই পোকার মতো করে হিসাব করবেন। পোকা হচ্ছে যে তেলা পোকা জাতীয় জিনিস আছে না, অথবা এই জাতীয় পোকা মাকড়, যে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা হবে পোকা মাকড়ের মতো, যেগুলো দিয়ে তোমরা দেখলাম ময়লার মধ্যে ঘোরাঘুরি করে, ময়লার মধ্যে ওই যে গোবরের মধ্যে থাকে, মানুষের বর্জ্যের মধ্যে থাকে, থাকে না এই পোকাগুলো, কি পোকা বলে এইগুলোকে বাংলায় আইডন্য, এরকম ছোট ছোট পোকাগুলো ময়লার মধ্যে, পায়খানা গোবরের মধ্যে থাকে, যে তা না হলে আল্লাহর কাছে এরা এইরকম নিচু হয়ে যাবে যারা বংশের বড়াই করে। কত নিচু এক্সাম্পল দিলেন। তারপরে তিনি আরেকটু বললেন, আইয়ুহান নাস ইন্নাহু মা কানা মিন হালফিন ফিল জাহিলিয়্যা ফাইনাল ইসলাম লাম ইয়াযুদ্দু ইলা শিদ্দাতান ওয়ালা হালফা ফিল ইসলাম, যে জাহিলি জামানায় যারা ভালো ভালো কাজের জন্য বিভিন্ন রকমের চুক্তি করেছিল সবাই মিলে, যেমন হেল্পফুল ফুদুল করেছিলেন ওনার সামনে, অন্যায়কে রোখার জন্য চুক্তি করেছিল, মানুষের উপকারের জন্য সোশ্যাল ওয়ার্কের জন্য তোমরা ভালো ভালো অ্যাগ্রিমেন্ট করেছিলে, এগুলো এখনো কন্টিনিউ করবে, ওগুলোকে আমি বাতিল করে দেব না, ওয়ালা হেল্পা ফিল ইসলাম, কিন্তু ইসলামে ঢোকার পরে এরপর থেকে কোন কবিলা কোন কবিলার মিত্র হবে, যুদ্ধ লাগলে কে কার পক্ষ নেবে, এই জাতি এখন আর করতে পারবে না, কারণ সবাই ইসলামে দাখিল হয়ে গিয়েছ, এখন অন্যায় কাজে আক্রমণ করার কাজে কেউ কারো সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এটা এখন থেকেই শেষ। এরপরে তিনি বললেন, মান আসসামা মিন আহলিল কিতাবাইনি ফালাহু আজরুহুমা রাতাইন, ঘোষণা করে দিলেন যে ব্যক্তি কোনো ইহুদি বা খ্রিস্টান আহলে কিতাবের পক্ষ থেকে যদি কেউ ইসলাম কবুল করে, আল্লাহ তাআলা তাকে ডাবল রিওয়ার্ড দিবেন, ডাবল সওয়াব দিবেন। কারণ কি, আগে এক নবীর অনুসারী ছিল, এখন আরেক নবীর অনুসারী হয়ে গেছে, তাদের জন্য অতিরিক্ত মর্যাদা আল্লাহর কাছে থাকবে। ওয়ালাহু মিসলুল্লাহ দিয়ে এলা না, আর ইসলাম কবুল করার পরেই আমাদের সঙ্গে তার হক এক হয়ে গেল, আমাদের দানাপানা তাদের দানাপানা সমান হয়ে গেল, তার ওইটা করা উচিত যা আমাদের উপরে দায়িত্ব, তার ওইটা পাওয়া উচিত যা আমরা পাওয়া দায়িত্ব। আর যে ব্যক্তি মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, এখন ইসলাম কবুল করলো, তার পুরস্কার আল্লাহর কাছে অবধারিত হয়ে আছে, তার ক্ষেত্রে আমাদের সঙ্গে তার অধিকার সমান, দেনা পানার ক্ষেত্রে আমাদের যে রাইট আছে তাদেরও সেই রাইট আছে, আমাদের যে দায়িত্ব আছে তাদেরও সে দায়িত্ব আছে। এরপরে তিনি এবার কোরাইশদেরকে লক্ষ্য করে বললেন, এই কোরাইশের লোকজন, আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করব বলে তোমরা এখন আশা করছো, আমি কি করব বলে মনে করছো এখন তোমাদের সঙ্গে? আলু খাইরান আখন করিম ইবনু আখিন করিম, তারা বললো আমরা তো ভালো ছাড়া কিছু মন্দ আশা করছি না, আপনি আমাদের একজন কত মানে কত উত্তম একজন ভাই, কত উত্তম একজন আমাদের ভাইয়ের ছেলে সন্তান, আপনি নিশ্চয়ই কোনো খারাপ সিদ্ধান্ত আমাদের উপরে এই মুহূর্তে চাপিয়ে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, আকুল লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, আমি তোমাদেরকে বলবো ওই কথাই যেটা ইউসুফ আলাইহিসসালাম তার দুশ্মনী করা ভাইগুলোকে যখন নিয়ে আসছিলেন, ভাইরা যখন টের পেল যার সঙ্গে বাদশার সঙ্গে কথা বলছে আসলে তো উনি বাদশা না, উনি কে, আমাদেরই ভাই ইউসুফ, যাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম। এই অপরাধী ভাইগুলোকে টের পাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম কি মন্তব্য করেছিলেন? আমি সেই মন্তব্য করব। ইউসুফ আলাইহিসসালাম কি মন্তব্য করেছিলেন? লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের এগেইনস্ট কোনো প্রতিশোধ নেব না, তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, যাও সবাইকে ক্ষমা করে দিলাম। ইযহাবু ফাআনতুমুত্তালাকা, চলে যাও তোমরা আজকে থেকে সবাই মুক্ত স্বাধীন, কারো গায়ে কেউ হাত তুলবে না, কারো ব্যাপারে আমি অ্যাকশন নেব না। ওই যে কয়জন ছিল, ওই কয়জন তো তিনি আগেই বলে রাখছেন, সেটার ঘটনাগুলো পরে আসবে টাইম টু টাইম। বাকি তিনি জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে দিলেন, সবাইকে তিনি মাফ করে দিলেন, সবাই খুশি হয়ে গেল এবং তারা নিশ্চিত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কি কাজ করলেন, আবু সুফিয়ান কি করলেন, এগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের মূল কাজ হয়ে গেল, কিন্তু তার আনুষঙ্গিক আরো কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেগুলো আগামী সপ্তাহের জন্য থাকলো ইনশাআল্লাহ। বিল্লাহি তাওফিক।